আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। অস্ট্রেলিয়া প্রবাসী নাইম আবদুল্লাহ একটি ব্যাংকের কর্মকর্তা। অবসরে কবিতা লেখেন এবং সাংবাদিকতা করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী স্কট মরিসনের আহ্বানে সাড়া দিয়ে সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়ায় ফিরে এসেছেন। আজ আমরা নাইম আবদুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছি তার এই ফিরে আসার অভিজ্ঞতা জানার জন্য। নাইম আবদুল্লাহ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
এসবিএস বাংলার সকল শ্রোতাদের আমার স্বাগতম এবং শুভেচ্ছা।
নাইম আবদুল্লাহ, আপনি আমাদেরকে বলবেন যে আপনি সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়ায় ফিরে এসেছেন, তো আপনার এই সফর সংক্ষিপ্ত করার কারণটা কি?
আমি গত 29 ফেব্রুয়ারি 4 সপ্তাহের বার্ষিক ছুটি নিয়ে মা বাবাকে দেখতে বাংলাদেশে গিয়েছিলাম এবং আমার ঢাকা থেকে রিটার্ন টিকিট ছিল এই মাসের 26 তারিখ। কিন্তু গত 17 তারিখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সকল অস্ট্রেলিয়ার নাগরিককে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার নির্দেশ দেন। ওই নির্দেশের পর সিডনিতে আমার এক শুভাকাঙ্ক্ষী হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তৃতার একটি কপি পাঠিয়ে আমাকে যথাসম্ভব তাড়াতাড়ি সিডনি ফিরে আসার অনুরোধ করেন। স্কট মরিসনের সেই নির্দেশে সাড়া দিয়ে আমি দ্রুত সিডনি চলে আসি এবং 20 তারিখ রাত 8:15 সিডনি এসে পৌঁছাই।
আপনার ফিরে আসার অভিজ্ঞতা আমরা জানতে চাইব, কিভাবে এত দ্রুত ফিরে আসতে পারলেন?
ধন্যবাদ এসবিএস রেডিও এবং আপনাকে। গত 17 তারিখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সকল অস্ট্রেলিয়ার নাগরিককে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার নির্দেশ দেন। যখন আমি জানতে পারি ওই দিন আমি বাবা মার সাথে খুলনা অবস্থান করছিলাম। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওই নির্দেশ দেখে সাথে সাথে পরদিন অর্থাৎ 18 তারিখ দুপুরে প্লেনে করে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার আগে আমার ভাই শামসুর রহমানকে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর ঢাকাস্থ গুলশান অফিসে গিয়ে কিভাবে ভ্রমণের তারিখ এগিয়ে এনে যথাসম্ভব তাড়াতাড়ি সিডনি ফেরা যায় তার অনুরোধ করি। হাসান মালয়েশিয়া এয়ারলাইন্স এর ঢাকাস্থ গুলশান অফিসে সকাল 10:00 পৌঁছে বিরাট লাইনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি ঢাকা আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে দুপুর 2:00 মালয়েশিয়ান এয়ারলাইন্স এর ঢাকাস্থ গুলশান অফিসে পৌঁছে সেখানে 100 ভ্রমণকারীকে অপেক্ষারত অবস্থায় দেখতে পাই। সেখানে অস্ট্রেলিয়ায় আসবার জন্য ট্রানজিট ভ্রমণকারী সহ মালয়েশিয়া যাওয়ার ভ্রমণকারীরাও ছিলেন। তারা সবাই নিজ গন্তব্যে তাড়াতাড়ি ফেরার জন্য খুবই বিমর্ষ ছিল। পরে আমি বেলা 2:30 দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর কর্তব্যরত অফিসারকে ওই দিন রাতে সিডনিগামী ফ্লাইটে আসার জন্য অনুরোধ করি, কিন্তু ওই দিনের ফ্লাইট না থাকায় অফিসার আমাকে 20 তারিখ শুক্রবার ভোর 12:50 ফ্লাইট কনফার্ম করে দেয়।
তো আপনি এই যে ফ্লাইট কনফার্ম করে ঢাকা এয়ারপোর্টে আসলেন, তো ঢাকা এয়ারপোর্টে এসে কি কোনো সমস্যা হয়েছিল আপনার?
ঢাকা এয়ারপোর্টে এসে আমি দেখতে পাই যে এয়ারপোর্ট অত্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র যারা ট্রানজিট প্যাসেঞ্জার আছে অস্ট্রেলিয়াগামী তাদেরকে তাদের পাসপোর্ট এবং টিকিট দ্রুত কনফার্ম করে এবং শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে তাদেরকে এবং তাদের ইমিডিয়েট বাবা মা এবং যারা অস্ট্রেলিয়ার রেসিডেন্স এবং সিটিজেন তাদেরকেই প্রাধান্য দিয়ে পাসপোর্ট এবং নো ভিসা রিকোয়ার্ড এগুলো চেক করে অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেয়।
তো আপনি যখন প্লেনে উঠলেন সেই প্লেনে কি কোয়ারেন্টাইন বা কোনো স্যানিটাইজিং বা এই ধরনের কোনো ব্যবস্থা ছিল কি?
হ্যাঁ, প্লেনে ওঠার পরে মালয়েশিয়ান এয়ারলাইন্স এ আমি ভ্রমণ করি। প্লেনে ওঠার পরে বাথরুম সহ বিভিন্ন জায়গায় স্যানিটাইজারের ব্যবস্থা ছিল এবং প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরপরই তারা স্প্রে নিয়ে এয়ারলাইন্স এর ভিতরে রুমের প্রত্যেকটা ইয়ের ভিতরে তারা স্যানিটাইজার করতেছিল এবং বিশেষ করে বাথরুম এবং অন্যান্য এরিয়া গুলাকে তারা স্যানিটাইজিং করতেছিল এবং সবসময় তারা এ ব্যাপারে যাতে নিশ্চিত হওয়া যায় যে কোন রকমের ভাইরাস বা কোনো কিছু না ছড়ায় সে ব্যাপারে তাদেরকে আমি যথেষ্ট উদ্যোগী দেখেছি।
আপনি বলছিলেন আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্স এ ট্রাভেল করছেন, তো সঙ্গত কারণে আপনাকে মালয়েশিয়ান এয়ারপোর্টে ট্রানজিট নিতে হয়েছে। তো আমরা জানি যে মালয়েশিয়াতে লকডাউন চলছে, তো মালয়েশিয়া এয়ারপোর্টে যখন আপনি পৌঁছালেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের কিছু বলুন।
আমি সাধারণত মালয়েশিয়ান এয়ারলাইন্স এই ট্রাভেল করি, এর আগের বছরগুলোতে আমি করেছি এবং সবসময় আমি দেখেছি যে আমরা সাধারণত ঢাকা থেকে সিডনিতে আসার জন্য মালয়েশিয়া যখন ট্রানজিট করি তখন আমরা দেখতে পাই যে এক টার্মিনাল থেকে আমাদেরকে অন্য টার্মিনালে যেতে হয়, কিন্তু এইবার যখন আমি ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছাই সিডনিতে ট্রানজিট নেওয়ার জন্য তখন দেখি যে ওই একই টার্মিনালে এবং 2-3টা গেটের পরেই আমাদের সিডনিগামী প্লেনের গেট। তার মানে আমার কাছে মনে হয়েছে যে অন্য টার্মিনাল গুলো যেহেতু মালয়েশিয়াতে লকডাউন চলছে তো আমার মনে হয় অন্য টার্মিনাল গুলা বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জারের জন্য একটি টার্মিনাল তারা খোলা রেখেছে। এবং যখন আমি সেখানে বোর্ডিং পাস দেখাই, যখন আমি ফ্লাইটে উঠতে যাই তখন তারা আমার বারে বারে আমার পাসপোর্ট এবং কোন দেশের পাসপোর্ট এবং ভিসা এগুলো তারা দ্রুততার সাথে চেক করছে।
তো আপনি এয়ারপোর্টের সামগ্রিক পরিস্থিতি কি বলুন? আপনি বলছিলেন যে লকডাউন আছে, তো এয়ারপোর্টে কি আপনি খাবার দোকান বা অন্যান্য দোকান এগুলো কি খোলা ছিল?
যেহেতু মালয়েশিয়া লকডাউন চলছে 2-1 একটি খাবারের দোকান আমি সম্ভবত একটি বা দুইটি খাবারের দোকান খোলা দেখেছি, আর অন্য সমস্ত জুয়েলারি এবং অন্য সমস্ত মনোহারী দোকানগুলো আমি বন্ধ পেয়েছি। এবং সাথে সাথে প্রত্যেকটা দোকানের সামনে কাগজে লেখা রয়েছে যে তাদের এয়ারপোর্ট লকডাউন হয়ে আছে এবং তারা এই কারণে, করোনা ভাইরাসের কারণে, তারা এই ব্যবসা বন্ধ রেখেছে। প্রত্যেকটা বন্ধ দোকানের সামনে আমি এই নোটিশ দেখতে পেয়েছি। এবং মালয়েশিয়ান এয়ারপোর্টে ছিল শুনশান নিরাপত্তা, কারণ কোন অন্যান্য দেশের কোন প্লেন চলতেছিল না যেহেতু লকডাউন। আমার ধারণা শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জাররাই এই মালয়েশিয়ান এয়ারলাইন্স এর এয়ারপোর্ট ব্যবহার করছিল।
তো আপনারা যখন মালয়েশিয়ান এয়ারলাইন্স এর মালয়েশিয়ার থেকে ট্রানজিট নিয়ে, কুয়ালালামপুর থেকে ট্রানজিট নিয়ে প্লেনে উঠলেন সিডনিগামী প্লেনে, প্লেনের অবস্থা সম্পর্কে একটু কিছু বলুন আমাদের।
প্লেনে আমি দেখেছি যে প্রায় সবাই ট্রানজিট নিয়ে মালয়েশিয়া থেকে আমার মতো সিডনিতে আসছে, তার মধ্যে অন্যান্য দেশের নাগরিক সহ অস্ট্রেলিয়ান নাগরিকরাও ছিলেন, এবং তাদেরকে বেশ বিমর্ষ মনে হয়েছে কারণ তারা সবাই দেশে ফিরে যাচ্ছে। এবং প্লেনে তিন ভাগের দুই ভাগ সিট ভরা ছিল এবং এক ভাগ সিট খালি ছিল, এবং সবাইকে মোটামুটি চিন্তিত দেখা গিয়েছে যে কিভাবে তারা দ্রুততার সাথে সিডনি এয়ারপোর্টে পৌঁছায়।
তো আপনারা সিডনি এয়ারপোর্টে আসার পর কি ধরনের পরিস্থিতি মুখোমুখি হয়েছেন?
সিডনিতে নামার পর সিডনিতে মালয়েশিয়ান ফ্লাইট ল্যান্ড করলে এয়ারপোর্টে কর্তব্যরত টিম ফ্লাইটের সবাইকে সরকারি নিয়ম অনুযায়ী 14 দিনের সেলফ আইসোলেশনের পরামর্শ দেয়, এবং সবাইকে এই ব্যাপারে ভূমিকা পালন করার জন্য মাস্ক, 14 দিনের সেলফ আইসোলেশনের নির্দেশ দেন। এবং আমি বাড়ি পৌঁছে 14 দিনের সেলফ আইসোলেশন
আপনাদেরকে নির্দেশ দিল, তো আপনাদের কি প্লেনের মধ্যে কোনো ফর্ম ফিল আপ করতে হয়েছে বা আপনাদের কাছ থেকে কি কোনো অঙ্গীকারনামা নিয়েছে কর্তৃপক্ষ?
তারা আমাদেরকে বারেবারে বলেছে এবং তারা এই ব্যাপারে তারা নিশ্চিত করেছে যাতে করে আমরা এই 14 দিনের সেলফ আইসোলেশন আমরা অবশ্যই পালন করি।
তো আপনি তো এয়ারপোর্ট থেকে পার হয়ে আসলেন, এসে আপনি বাড়িতে আসলেন, তো আপনি বাড়িতে এখন 14 দিনের সেলফ আইসোলেশনে আছেন, আপনার বক্তব্য অনুযায়ী তো কিভাবে কাটছে আপনার সময়?
সেলফ আইসোলেশনে আছি, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, তাদের সাথে আমার দেখা হচ্ছে না, আমি সম্পূর্ণ আলাদা একটা ঘরে আছি। তারা দরজার সামনে খাবার এবং আনুষঙ্গিক দ্রব্য রেখে দরজা নক করে চলে যাচ্ছে, তারপরে আমি কিছুক্ষণ পরে আমি ওই খাবারগুলা বা আনুষঙ্গিক জিনিসগুলা নিচ্ছি, তাদের সাথে আমার দেখা হচ্ছে না। অবশ্যই এটা একটা হৃদয়বিদারক ঘটনা, বিশেষ করে আমার ছেলের জন্য আমি কিছু গেম এবং অন্যান্য সামগ্রী আনছি, সেগুলো আমি দিতে পারতেছি না। তারপর লিখে বই পড়ে, আমি বাংলাদেশ থেকে কিছু বই আনছি, বই পড়ে লিখে, এবং আমি একজন সাংবাদিক সংবাদকর্মী, আমি কিছু গল্প লিখে, কিছু লেখালেখি করে আমি সময় পার করতেছি। তবে এটা আমার জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো যে আমি সেলফ আইসোলেশনে আছি, যদি আমার শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে অন্তত অন্যদেরকে এটা ছড়াবে না।
তো আপনি এই সেলফ আইসোলেশনের পিরিয়ড শেষ করার পরে যখন আপনি কর্মক্ষেত্রে যোগ দিবেন, তার আগে তো আপনাকে ডাক্তারের কাছ থেকে একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, তাই কি?
এই ব্যাপারে আমি এখনো আমার কর্তৃপক্ষকে, আমি যেখানে জব করি তাদেরকে জানিয়েছি, তারা এই ব্যাপারে এখনো আমাকে সেই ধরনের কোনো নির্দেশ এখনো দেননি। হয়তো আমি জানি না, হয়তো যেটা নিয়ম আছে সেটাই আমাকে পালন করতে হবে।
সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি বা সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক প্রস্তুতি কোনটা আপনি, কোন দিকটা আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন, একটু বলবেন কি?
বাংলাদেশে বিশেষ করে ঢাকা এবং খুলনাতে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের আতঙ্ক এবং তাদের নির্দেশনা রয়েছে, এবং তারা বাংলাদেশের জনসাধারণ এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করছে এবং তারাও চেষ্টা করছে কিভাবে এই করোনা ভাইরাসকে অত্যন্ত দ্রুততার সাথে মোকাবেলা করা যায়। এবং তারা এ ব্যাপারে আমি দেখেছি, লিফলেট দিতেও দেখেছি, এবং আমি টেলিভিশন গুলোতে এবং রেডিওতে আমি এই করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে উদ্যোগী ভূমিকা পালন করতে এবং সেলফ আইসোলেশনে থাকতে এবং যত সম্ভব কোনো এই ধরনের সর্দি কাশি জ্বর হলে সঙ্গে সঙ্গে ICDDRB তে যোগাযোগ করতে সরকার বিভিন্ন ভাবে সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করার জন্য পরামর্শ এবং নির্দেশ দিচ্ছে।
নাইম আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, এবং SBS বাংলার শ্রোতাদেরকে আমার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।